শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী দুদিনের সফরে রাশিয়া গেছেন। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে।
কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
রয়েছে পরিবেশ নিয়ে রিপোর্টে জাতিসংঘ মহাসচিবের মন্তব্য।
US society, we have seen in the business community, we have seen in the cities, and we have seen in many states, a very strong commitment to Paris Agreement.
তবে রোজকার মতো গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক কূটনীতিবিদ ফরাসি সংবাদ সংস্থাকে জানিয়েছে যে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকা জরুরি এক বৈঠকে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের গণপ্রতিবাদ বিক্ষোভে ইসরায়েল যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অন্তত ১৫ জনকে হত্যা করেছে এবং আরও ৭৫০ মানুষ আহত হয়েছে। শনিবার শোকার্তরা নিহত ফিলিস্তিনিদের সমাহিত করার সময় প্রতিশোধ নেওয়ার আহ্বান জানায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে যে নিরাপত্তা মাফ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে গুলি চালিয়েছে তাকে তিনি স্বাগত জানিয়ে বলেছেন যে আমাদের সেনারা উত্তম কাজ করেছে। এই বিবৃতিতে তিনি বলেছেন ইসরায়েল তাদের ভূখণ্ড রক্ষায় এবং তাদের জনগণের নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ। ফিলিস্তিনিরা শনিবার জাতীয় শোক দিবস পালন করেন। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান বলেছেন ইসরায়েলি সরকার যে অমানবিক হামলা চালিয়েছে আমরা তার কঠোর নিন্দা করি। তবে রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই সমালোচনা নাকচ করে দেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী দুদিনের রাশিয়ার সফরের লক্ষ্যে রবিবার মস্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রাশিয়ার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সফর করছেন। সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে। রাশিয়ার সাথে যেসব বিষয়গুলো চলমান রয়েছে সেসব বিষয়েও আলোচনা হবে বলেই জানা গেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী দুদিনের রাশিয়া সফরের লক্ষ্যে রোববার মস্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রাশিয়ার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সফর করছেন। সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবার কর্মসূচি নির্ধারিত রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে ঢাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী সংকট বিষয়টি বাংলাদেশের দিক থেকে উত্থাপন এবং রাশিয়ার সহায়তা কামনা করা হবে, কারণ জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে রোহিঙ্গা ইস্যুতে চীন এবং রাশিয়া সবসময় মিয়ানমারের পক্ষ নিয়ে থাকে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন খাতে রাশিয়ার সাথে যেসব বিষয়গুলো চলমান রয়েছে সেসব বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সাম্প্রতিক সময়ে জম্মু কাশ্মীর রাজ্যে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সংঘর্ষ ঘটল শনিবার রাত থেকে রবিবার দিনভর। মোট ১১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে লস্কর ই তৈয়বা গোষ্ঠীর জঙ্গি, সেনাকর্মী আর সাধারণ নাগরিকও রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
শনিবার রাতে এবং রবিবার দিনভর তিনটি সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। মোট ১১ জনের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন দুই সেনা এবং একজন সাধারণ নাগরিকও। এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর পক্ষে এ এক খুব বড় সাফল্য। সোপিয়ান অঞ্চলেই সাতজন জঙ্গি নিহত হয়েছে। ভারতের সাধারণ নাগরিকদের পক্ষেও এইসব সংঘর্ষ বিপজ্জনক হয়ে উঠছে। কাশ্মীরের এই সংঘর্ষে অন্তত 25 জন সাধারণ মানুষ দুপক্ষের গুলিবর্ষণের মাঝে পড়ে আহত হয়েছেন। নিহত জঙ্গিরা সকলেই লস্করি তৈবা গোষ্ঠীর বলে জানা যায়। সেনা অফিসার এসপি ওয়েদ বলেছেন, একসঙ্গে এত জঙ্গির মৃত্যু সাম্প্রতিককালে তাদের অভিজ্ঞতায় নেই। এই সাফল্যের পেছনে দুটি মূল কারণের কথা জানা যাচ্ছে। প্রথম, জঙ্গিদের নিত্য হাঙ্গামায় কাশ্মীরের মানুষ অতিষ্ঠ। দুই, স্থানীয় সূত্রে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খুব নির্দিষ্ট খবরাখবর নিরাপত্তা বাহিনীর কাছে পৌঁছে যাচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আল শাবাব লড়াকুরা সোমালিয়ার নিম্নাঞ্চল সাহপেলে এলাকার 5টি সামরিক ঘাঁটিতে সুসংবদ্ধভাবে আক্রমণ চালিয়েছে। সোমালি কর্তৃপক্ষ জানিয়েছে, দুই আত্মঘাতী বোমারু শনিবার বুলামারে অবস্থিত অ্যামিসোম সামরিক শিবিরে বিস্ফোরণ ঘটায়। বুলামার শহরটি রাজধানী মোগাদিশুর 110 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং ওই এলাকার প্রধান একটি শহর। আল শাবাবের পদাতিক বাহিনী অ্যামিসোমে আক্রমণ চালানোর পর তারা আত্মঘাতী বোমা হামলা করে। এর কয়েক মিনিট পর ধারেকাছের গোলবন গ্রামে অ্যামিসোমের আরেকটি ঘাঁটিতে তারা মিনিবাসের সাহায্যে বিস্ফোরণ ঘটায়। আল শাবাব তৃতীয় আরেকটি অ্যামিসোম ঘাঁটিতে মর্টার আক্রমণ চালিয়েছে। তারা আরও দুটি এলাকায় সোমালি সরকারি স্থাপনায়ও হামলা চালায়। অস্ট্রেলিয়ায় এক সড়ক দুর্ঘটনায় 3 জন বাংলাদেশি নিহত এবং অপর 4 জন বাংলাদেশি আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকার কাকাডু ন্যাশনাল পার্কে ওই দুর্ঘটনা ঘটে বলে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম ABC খবর দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা আমির খসরু।
অস্ট্রেলিয়ায় এক সড়ক দুর্ঘটনায় 3 জন বাংলাদেশি নিহত এবং অপর 4 জন বাংলাদেশি আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় কাকাডু ন্যাশনাল পার্কে ওই দুর্ঘটনা ঘটে বলে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম ABC খবর দিয়েছে। নিহতরা বাংলাদেশি শিক্ষার্থী বলে ABC বলছে। আহতদের ডারউইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর 12:30 দিকে কাকাডুর একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক অদক্ষ বলে পুলিশের ধারণা। নিহত এবং আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ঢাকায় পররাষ্ট্র দপ্তর থেকে ওই দুর্ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। এদিকে সংবাদ মাধ্যম বলছে, ওই একই এলাকায় মাসখানেক আগে অপর এক সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি নিহত হন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের মতো দুর্নীতিপ্রবণ দেশেও সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার মতো ঘটনা কমই ঘটেছে, কিন্তু স্কুল শেষে যে সর্বভারতীয় পরীক্ষা নেয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেই পরীক্ষার প্রশ্ন গত সপ্তাহে ফাঁস হয়ে যায়। বিষয়টি নিয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতবর্ষের মতো দুর্নীতিপ্রবণ দেশেও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা খুব বেশি ঘটেনি, কিন্তু স্কুল শেষের যে পরীক্ষা নেয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE, সেই সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র এবার ফাঁস হয়ে গেল। এই পরীক্ষায় বসে 10 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী। ঠিক কতজনের কাছে ফাঁস হওয়া প্রশ্নপত্র পৌঁছেছে তা নিয়ে সরকার খুব নিশ্চিত নয়। কোন কোন রাজ্যে এমনটি ঘটেছে তাও বোর্ড নিশ্চিত করে বলতে পারছে না। তবে প্রধানত দিল্লি আর হরিয়ানায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। আবারও পরীক্ষা নেওয়া হলেও পশ্চিমবঙ্গে সম্ভবত তার দরকার হবে না বলেই মনে হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্রছাত্রী এই ঘটনায় জড়িয়ে বলে ইঙ্গিত। বিষয়টি এখন রাজনৈতিক কেলেঙ্কারিতে পর্যবসিত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ রোববার খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষ উদযাপন করছেন পবিত্র ইস্টার। তারা বিশ্বাস করেন এই দিনটিতেই যীশু খ্রিস্টের পুনরুত্থান ঘটেছিল। খ্রিস্টান দিনপঞ্জিতে এই দিনটি পবিত্রতম দিবস, বিশ্বব্যাপী এই দিনটি উদযাপিত হচ্ছে। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষ পোপ ফ্রান্সিসের ইস্টার বার্তা শোনার জন্য সমবেত হন।
Da conflitti aperti che non risparmiano gli inermi, prevalgano sulle divisioni.
পোপ ফ্রান্সিস তার বার্তায় সিরিয়ায় হত্যাকাণ্ড বন্ধ করে মধ্যপ্রাচ্য ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের আগে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে শীর্ষ বৈঠক হতে যাচ্ছে, যে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানিয়েছে। যেমনটি ভয়েস অফ আমেরিকার কূটনৈতিক সংবাদদাতা সিন্ডি সেইন জানাচ্ছেন, যে ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন যে পিয়ংইয়াং সরকার পরমাণু বিমুক্তির দিকে পদক্ষেপ গ্রহণ করবে, তবে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সর্বোচ্চ চাপ প্রয়োগেরও আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন আনিস আহমেদ।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেককে বিস্মিত করেন যখন তিনি সতর্ক করে দেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম সম্পর্কে চুক্তি না হওয়া পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত রাখতে পারেন। অথচ এ ঠিক একদিন আগেই এই চুক্তির বিষয়ে সফল আলোচনা হয়। তবে কিম জং উনের সঙ্গে তার নিজের নির্ধারিত বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট বেশ উচ্চকণ্ঠই ছিলেন। প্রেসিডেন্ট বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে বেশ ভালোভাবে এগুচ্ছি, আমরা দেখব কি হয়। আপনারা নিশ্চয়ই বলবেন যে এটা তো ঠিক যে বাগাড়ম্বরতা কমে গেছে। ওই অঞ্চলে চাঞ্চল্যকর কূটনৈতিক কার্যক্রমের মধ্যেই পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী হেদার নোয়াট বলেন যে যুক্তরাষ্ট্র মনে করে যে চীনে কিমের অপ্রত্যাশিত সফর কিম ট্রাম্প শীর্ষ বৈঠকের সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
State Department is planning for that meeting. We're going ahead in full faith and good faith. We've had lots of conversations.
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী বলছেন যে পররাষ্ট্র দপ্তর ওই বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। আমরা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই এগিয়ে যাচ্ছি। কোরীয় প্রজাতন্ত্রের সঙ্গে ওই বৈঠকের বিষয় এবং তাদের আলোচনার বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রচুর আলাপ আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে সার্বিকভাবে এই চাপ প্রয়োগের বিষয়টি কাজে দিচ্ছে। কোনো কোনো বিশেষজ্ঞ এ নিয়ে অবশ্য উদ্বেগ প্রকাশ করেছেন যে পরমাণু বিমুক্তির বিষয়টি ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের আলোচকরা যেভাবে বুঝেছেন, কিম হয়তো সেটা ভিন্নভাবে বোঝেন। কার্নেগি ইনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ডগলাস প্যাল বলছেন, উভয় পক্ষের উচিত হবে তাঁদের প্রত্যাশাগুলোকে পরিষ্কারভাবে তুলে ধরা।
They should be on the table for the summit, they should be on the table before the summit when preparations are being made, because you don't want to
ডগলাস প্যাল বলছেন, শীর্ষ বৈঠকের আগে যখন প্রস্তুতি চলছে তখনই পরিষ্কারভাবে পরস্পরের প্রত্যাশাগুলো তুলে ধরা উচিত, কারণ কেউই নিশ্চয়ই চান না যে প্রেসিডেন্ট এমন একটা বৈঠকে যাবেন যেটা শেষ পর্যন্ত একটা দুর্যোগে পর্যবসিত হোক, শুধুমাত্র এই কারণে যে বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে দুপক্ষের ধারণা সম্পূর্ণ বিপরীত। তবে এই শীর্ষ বৈঠক সম্পর্কে এত সব উদ্বেগ উৎকণ্ঠা সত্ত্বেও জাতিসংঘের রাজনীতি বিষয়ক বিদায়ী প্রধান জেফ্রি ফেল্টম্যান বলছেন যে কয়েক মাস আগে উত্তর কোরিয়াকে নিয়ে যে চরম উত্তেজনা চলছিল তার চেয়ে পরিস্থিতি এখন অনেক ভালো।
It's now been 4 months since there's been any kind of military test like this. That's not the same as denuclearization. But it means
তিনি বলছেন, এখন তো প্রায় 4 মাস হয়ে গেল এরকম কোনো পরীক্ষা হয়নি, তার মানে এ নয় যে পরমাণু মুক্ত হয়ে গেছে। তবে এর মানে এই যে কে কতটা জানে এ নিয়ে আশঙ্কাজনকভাবে অব্যাহত উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে এখন এমন একটা দৃশ্যপট তৈরি হয়েছে যাতে বিভিন্ন পক্ষ বিভিন্ন পর্যায়ে মিলিত হয়ে এটা বোঝার চেষ্টা করছে যে এগিয়ে যাবার কোনো উপায় আছে কিনা যাতে পরমাণু মুক্ত করার বিষয়ে তা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ফেল্টম্যান আশা করছেন যে আসন্ন শীর্ষ বৈঠক হবে ওই অঞ্চলকে পরমাণু মুক্ত করার এক দীর্ঘ প্রক্রিয়ার সূচনা।
ওদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব বলেছেন যে যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তাঁর দেশ জলবায়ু চুক্তি থেকে হটে আসবে, তারপরেও প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান, স্থানীয় সরকারগুলো প্যারিস চুক্তির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে। এসব বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক জেফ কাস্টারের প্রতিবেদনের বিবরণ এবং সেই সঙ্গে জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমানের বিশ্লেষণ সহ রিপোর্ট উপস্থাপন করছেন শাহাদাত হোসেন সবুজ।
এই বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব জলবায়ু সংক্রান্ত সংবাদ মোটেও ভালো নয়। তিনি উল্লেখ করেন, গত বছর জীবাশ্ম জ্বালানি আরও বৃদ্ধি পেয়েছে, 8 লক্ষ বছরের মধ্যে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে গেছে, মিথেন এবং নাইট্রেস অক্সাইডের মাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে, স্মরণকালের মধ্যে সমুদ্রে অ্যাসিডের মাত্রা ও পানির তাপমাত্রা বেড়েছে। তিনি জানিয়েছেন, 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তিতে ওই সব বিষয়গুলোই মোকাবেলা করার পরিকল্পনা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রশাসন, বিশেষ করে ওবামা প্রশাসনের সময় অন্য প্রায় 200টি দেশের সাথে এক চুক্তিতে কার্বন ডাই অক্সাইড সহ অন্য গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমিয়ে আনতে এবং তাপমাত্রা সহনীয় মাত্রায় 2 ডিগ্রি কমিয়ে আনার প্রতিজ্ঞা করা হয়েছিল। গুতেরেস বলেন, তবে সুসংবাদ হচ্ছে প্যারিস চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার অভিপ্রায়কে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ অপ্রাসঙ্গিক ভাবছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলছিলেন,
দ্য ইউএস সোসাইটি, উই হ্যাভ সিন ইন দ্য বিজনেস কমিউনিটি, উই হ্যাভ সিন ইন দ্য সিটিজ এন্ড উই হ্যাভ সিন ইন মেনি স্টেটস, এ ভেরি স্ট্রং কমিটমেন্ট টু দ্য প্যারিস এগ্রিমেন্ট টু দ্য এক্সটেন্ট দ্যাট সাম ইন্ডিকেটরস আর মুভিং।
জাতিসংঘ মহাসচিব বলছিলেন, যুক্তরাষ্ট্রে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেখেছি, আমরা দেখেছি অনেক শহর রাজ্যে প্যারিস চুক্তির প্রতি জোরালো সমর্থন রয়েছে, সাম্প্রতিক অতীতের চেয়েও অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ তারা। জলবায়ু পরিবর্তন নিয়ে আমার বিশেষ দূত মাইকেল ব্লুমবার্গের কাছ থেকে জেনেছি, প্রত্যাশা রয়েছে প্যারিস চুক্তিতে যে প্রতিজ্ঞা করা হয়েছিল যুক্তরাষ্ট্র তা রাখতে সমর্থ হবে। গুতেরেস আরও যুক্ত করেন, সমস্ত পৃথিবীব্যাপী অর্থনীতি এবং সমাজের ভূমিকার চেয়ে সরকারগুলোর ভূমিকা কিন্তু এখন অনেক কম প্রাসঙ্গিক। ট্রাম্প জলবায়ু চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি খারাপ চুক্তি হিসেবে অভিহিত করেছেন, তবে এই চুক্তি থেকে তারা 2020 সালের আগে কিন্তু অফিসিয়ালি সরে আসতে পারবে না। যুক্তরাষ্ট্র যদি জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারে, তবে জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য সবচেয়ে পদ্ধতিগত হুমকি হয়ে থাকবে। জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান, আপনি শুনছিলেন জাতিসংঘ মহাসচিবের বক্তব্য। তিনি রাষ্ট্রশক্তির চেয়ে সামাজিক জনমানুষের শক্তির উপরই বেশি নির্ভর করতে চাইছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে, দাবি আসছে তৃণমূল পর্যায় থেকে, আপনি কি ভাবছেন?
এই মুহূর্তে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের একটা বিশেষ সময়, এই জন্য যে প্যারিস এগ্রিমেন্ট যেটা, সেখানে অনেক কিছু দুর্বলতা আছে, কিন্তু এর চেয়ে সবচেয়ে বড় সবলতা আছে যে বিশ্বের সমস্ত নেতারা একসাথে এই প্রথম সামগ্রিকভাবে একত্রিত হয়ে প্রত্যেকটি দেশ একটা স্বীকার করে নিয়েছে যে 2021 সালের মধ্যে, এই শতাব্দীর শেষের মধ্যে কিছুতেই 2 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের সভ্যতা, বর্তমান যে শৈল্পিক সভ্যতা তার প্রথম থেকে এই পর্যন্ত কিছুতেই 2 ডিগ্রি উপরে দেওয়া হবে না, এবং সম্ভবত পারলে 1.5 ডিগ্রির নিচে রাখার একটা প্রচেষ্টা থাকবে। ব্যাপারটা যখন করা হয়েছে, এটা একটা অ্যাসপিরেশনাল ব্যাপার ছিল, যেটা করা উচিত, সবাই স্বীকার করে নিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ওবামার দায়িত্বে এবং নেতৃত্বে এটা সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছিল, এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী এটা একটা সুযোগ্য নেতৃত্ব তখন দিয়েছিল। পরবর্তীতে অতি শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করেছেন, তিনি বেরিয়ে যেতে চেয়েছেন। তিনি বলছেন না যে বিজ্ঞান অসত্য, তিনি বলছেন যে তাদের প্রতি নাকি ন্যায়সঙ্গত ব্যাপার করা হয়নি। এখন তিনি যেমন এই মুহূর্তে পৃথিবীর প্রায় সব ট্রেড এগ্রিমেন্ট থেকে সরে যেতে চাইছে বা অন্যান্য যা নিউক্লিয়ার এগ্রিমেন্ট হচ্ছে সেটা থেকে সরে যেতে চাইছে, এটা একটা সরে যাওয়ার ব্যাপার। এটা এটার উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কটা প্রধান পাওয়ার কেন্দ্রবিন্দু তার একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য সেবক, সেখানকার রাজ্যের প্রধানরা বেশিরভাগ বড় বড় রাজ্য ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এই সমস্ত বড় বড় রাজ্যের এবং অন্যান্য আরো অনেকে বলছে যে না, আমরা যা কমিটমেন্ট করেছি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে কমিটমেন্ট করেছে প্যারিসের অধীনে, প্যারিস এগ্রিমেন্টের অধীনে, সেটা তারা এক একটা রাষ্ট্র হিসেবে রাখবে। এবং গভর্নর ব্রাউন সেখানে ক্যালিফোর্নিয়ার গভর্নর ক্যাটাগরি বলেছেন তার চেয়ে বেশিও আমরা করব এবং পদ্ধতিগত কতগুলো দিক লিখিয়েছেন। ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো যেমন এক্সন মোবিল, এক্সন মোবিল হচ্ছে যে কোম্পানি যেটা রেক্স টিলারসন, তার সেই এক্সন মোবিলও বলেছে যে আমরা যা করণীয় করে এই যে গ্রিন হাউস গ্যাস কমাবো, এটা তারা তাদের কোম্পানির স্বার্থের বিরুদ্ধে কিছু করছে না। তারা জানেন যে ভবিষ্যতে যা কাজ করতে হবে তাদের ব্যবসা বাণিজ্য বাড়াবার জন্য, সেটা তেলের চেয়ে তারা যদি রিনিউয়েবল এনার্জিতে চলে যায় তারা অনেক বেশি লাভবান হবে, কারণ ভবিষ্যৎ পৃথিবী সেই দিকে এগোচ্ছে। অনুরূপ ভাবে বড় বড় সিটিজ অফ ইউএসএ, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস, এইরকম বড় বড় সিটির যারা মেয়র, প্রাক্তন মেয়র বা যারা খুব প্রভাবশালী যেমন ব্লুমবার্গ, তারা সবাই ওখানে ছিলেন এবং বলেছেন আমরা ন্যায্যভাবে আমাদের দায়িত্ব পালন করে যাব।
নিউ ইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ, তিনি কিন্তু এখন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক দূত হিসেবে কাজ করছেন এবং তার বরাত দিয়েই জাতিসংঘ মহাসচিব বলেছেন যে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসন এবং বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং দাবিটা কিন্তু সে জায়গা থেকে আসছে এবং আসার কথা সেখানে।
সেটার একটা বড় কারণ হচ্ছে যে চারটা বড় আমরা এখানে বলি সাইক্লোন, আপনারা বলেন সেখানে হারিকেন, যেটা হয়েছিল সেটা সমগ্র গালফ এলাকাকে তছনছ করে দিয়েছে। একমাত্র হিউস্টন শহরের ক্ষতিগ্রস্ততার প্রাথমিক মূল্যায়ন $68 billion। তো সেটা হচ্ছে শুধু ক্ষতিগ্রস্ততা সাধারণভাবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোর্টোরিকো, আরো ক্ষতি হয়েছে যারা স্থানীয় বা কোস্টাল এরিয়ায় আছে। এবং এই ক্ষতিগ্রস্ততা বহু মানুষ বুঝতে পারছে যে যতই জলবায়ু পরিবর্তনের দিকে আমরা ধাবিত হব ততই বেশি এই সমস্ত ক্ষতিগ্রস্ততা বাড়ছে। এখন ট্রাম্প উনি যেটা করেছেন সেটা খুব বেশি কেউ সিরিয়াসলি নিচ্ছে না পাশ্চাত্য জগতে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ইন্ডাস্ট্রিজ এর দল এবং অন্যান্য পাওয়ার পয়েন্ট তারা সবাই বলছে যে আমরা এটা করে যাব। এর নেতৃত্বে অ্যালগোর ছিলেন, আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন সেখানে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ঘাবড়াবার কিছু নেই, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষই তাদের দায়িত্ব নিয়ে নেবে। বাংলাদেশ অনুন্নত দেশ থেকে মাঝের ইনকামের দেশে পড়ছে, তারাও করছে। আপনারা জানেন হয়তো যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি সোলার হাউস হোল্ড সোলার সিস্টেম, 4.8 মিলিয়ন বাড়ি, দরিদ্রদের বাড়িতে এখন সোলার এনার্জিতে বাতি হচ্ছে, এটা সাধারণ মানুষ তার নিজের প্রয়োজন করছে। অর্থাৎ জলবায়ুর জন্য যেটা ভালো হবে সেটা তার মানুষের জন্য ভালো হবে, খুঁজতে হবে কোথায় সেই সুযোগটা আছে।
ধন্যবাদ ডক্টর আতিক রহমান, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ।
আঙ্গুলের ছাপ দিয়ে এখন দরজা, ফোন এবং এমনি অনেক কিছুই খোলা যায়, বন্ধ তো করা যায়ই, তবে ক্রেতারা কি আঙ্গুলের ছাপ দিয়ে মূল্য পরিশোধের কাজ সম্পন্ন করতে প্রস্তুত? ক্রেডিট কার্ড ভিসা সংস্থা তেমনটি মনে করে কিন্তু। এবং আরও অনেক কোম্পানি রয়েছে যারা বায়োমেট্রিক্স নিয়ে কাজ করছে, পরিচয় যাচাইয়ের জন্য বিশ্লেষণ করছে অনন্য জৈবিক বৈশিষ্ট্য বা ইউনিক বায়োলজিক্যাল ট্রেটস। কিন্তু এই প্রযুক্তি কতখানি নিরাপদ, এ নিয়েই টিনা ট্রেনের রিপোর্ট এবং তারই অংশবিশেষের বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন সঞ্জনা ফেরোজ ও সেলিম হোসেন।
আঙুলের ছাপ এখন সর্বত্র ব্যবহার হচ্ছে, ফোন খোলা থেকে শুরু করে নতুন দেশে প্রবেশের ক্ষেত্রেও। এখন ভিসা সুযোগ করে দিয়েছে এই আঙুলের ছাপ দিয়ে ক্রেতাদের দাম পরিশোধ করতেও। ভিসার ভাইস প্রেসিডেন্ট প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি ম্যাট স্মিথ বললেন,
Our biometric cards can allow for you to replace pen and signature by using biometric credentials.
কলম এবং স্বাক্ষরের পরিবর্তে এখন ব্যবহার হবে বায়োমেট্রিক কার্ড, যার মধ্যে রয়েছে একজনের পরিচয়পত্র। বায়োমেট্রিক কার্ডের কারণে এখন আর কলম অথবা সই করার প্রয়োজন পড়বে না।
নতুন কার্ডগুলো যার ভেতরেই রয়েছে আঙুলের ছাপ পড়তে পারার যন্ত্র, কোম্পানি সেই কার্ডগুলো পরীক্ষা করে দেখছে। আগে থেকে রেজিস্টার করা আঙুলের ছাপের সাথে ব্যবহারকারীর আঙুলের ছাপ মিলিয়ে দেখার পর লেনদেন প্রক্রিয়া শুরু হয়।
The card is trained to use your biometric thumbprint, and since your thumbprint is unique, it can only be activated by the individual that's trained the card. And it falls back to pen and signature if you're, for instance, sharing your card.
Matt Smith bolchilen, cardti toiri kora hoyeche apnar biometric buro anguler chhap diye, ebong cardti kaj korbe shudhu apnar anguler chhap diyei. তবে যদি আপনি কার্ডটি কারোর সাথে শেয়ার করে থাকেন, সেই ক্ষেত্রে কার্ড রিডার ভুল নির্ণয় করতে পারে এবং আপনাকে তখন কলম দিয়ে সই করতে হবে লেনদেন শেষ করবার জন্য। ম্যাট স্মিথ বলছিলেন, আমাদের গবেষণাতে দেখা যাচ্ছে 86% ক্রেতা অনেক উৎসাহী এই নতুন বায়োমেট্রিক পদ্ধতির কার্ড ব্যবহার করতে।
ভিসা ছাড়াও আরও অনেক কোম্পানি এই বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার অনুসন্ধান করে দেখছে, যেমন করেছে মাস্টার কার্ড। গত বছর তারা এই কার্ড প্রথম পরীক্ষা করে দেখেছে সাউথ আফ্রিকার পিক অ্যান্ড পে দোকানে। সুবিধা হচ্ছে পিন নাম্বার অথবা সই করতে হয় না বায়োমেট্রিক কার্ড থাকলে। তবে এটি কি নিরাপদ? অনিল জৈন নকল আঙুলের ছাপ দিয়ে অনেক গবেষণা করেছেন এই বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে।
Spoofs versus real fingerprints, and I think in most of the cases it's the issue of how to raise the bar for the hacker so that it is becoming more and more difficult for the hacker to attack the system. No security system is foolproof. The idea is to make it as difficult for an imposter to use it.
অনিল বলছিলেন, আমরা নকল এবং আসল আঙুলের ছাপ শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং এই পদ্ধতি ব্যবহার করেই তা করেছি, এবং আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রে গুণগত মানকে একটি উঁচু পর্যায়ে নিয়ে গেলে একজন হ্যাকারের জন্য অনেক কঠিন হয়ে যায় হ্যাক করা। কোনো নিরাপত্তা ব্যবস্থা অব্যর্থ নয়, তবে মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করা, যাতে কিনা কোনো প্রতারক সহজে এই পদ্ধতির অপব্যবহার করতে না পারে।
জ্যান বলেন, অনেক বড় কিছু ক্রয় করার ক্ষেত্রে আরো কিছু বায়োমেট্রিক্স ব্যবহার করা যেতে পারে।
If you buy a $100,000 purchase at Tiffany's, maybe they'll ask not only your fingerprint but your face matching and some other things. But if you're buying a $2 hamburger, you know, who cares?
অনিল জৈন বলেন, আপনি যদি এখন টিফানি থেকে $1,00,000 কিছু কেনেন, তাহলে তারা হয়তো আপনার আঙুলের ছাপ ছাড়াও মুখও ম্যাচ করে দেখতে চাইবে, কিন্তু $2 বার্গার কিনলে আপনার বায়োমেট্রিক্সের প্রয়োজনই পড়বে না।
জ্যানের মতে, হার্ডওয়্যার ও সফটওয়্যারের দাম যত কমবে, গ্রাহকদের কাছে এই বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার তত গ্রহণযোগ্য হবে।
I mean, we post our photos on all the social media sites, right? Don't post your fingerprints also.
বলছিলেন, আমরা আমাদের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকি, তাই বলে বুড়ো আঙুলের ছাপও পোস্ট করবেন না।
আবারও বিজ্ঞান, তবে এবার জলজ বিজ্ঞান। সি উইড, জলজ উদ্ভিদ, শুধুমাত্র এশিয়ায় নয়, বিশ্বের অন্যান্য বহু দেশে খাদ্য হিসেবে সমাদৃত। বিচিত্র বর্ণের এই জলজ উদ্ভিদের গুণাগুণ অনেক, তবে বিশেষজ্ঞরা এই খাদ্য সম্পর্কে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন। কিন্তু অ্যানা ম্যাথিওর রিপোর্ট থেকে আপনাদের পড়ে শোনাচ্ছেন এজাজ বেন হিউসন।
সিভিড এক ধরনের জলজ উদ্ভিদ যা জন্মায় সাগরে, লেকে, নদীতে বা জলের অন্য কোনো উৎসে। কোনো কোনো সিউইডের আকার অত্যন্ত ক্ষুদ্রাকৃতির। পানিতে ভাসমান এই উদ্ভিদ সামুদ্রিক জীবনের প্রধান একটি উৎস। বৃহদাকারের সিউইডের নাম কেল্প, যা জন্মায় সাগর, নদী বা লেকের একদম তলা থেকে। আর মধ্যাকৃতির সিউইড সাগরের উপকূলে বা নদীর তীরে ভেসে আসতে দেখা যায়। এসব সিউইড হয় লাল, সবুজ, কালো বা বাদামি রঙের। সচরাচর আমরা যে সিউইড খাই তার নাম কেল্প বা ওয়াকামে, যার রং বাদামি, আর নরি, যার রং লাল বর্ণের। এই নরি জাতীয় লাল সিউইডই জনপ্রিয় জাপানি খাদ্য সুশিতে ব্যবহৃত হয়। অনেকেই ভেবে থাকেন যে সিউইড হয়তোবা এশিয়ার বিশেষ কোনো খাদ্য। এর একটা কারণ হতে পারে যে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সেই তা বেশি জন্মায়। তবে অন্যান্য দেশ যেমন নরওয়ে, চিলে, ফ্রান্স, যুক্তরাজ্যেও সিউইড জন্মাতে দেখা যায়। নরওয়ে ও সুইডেনে স্যুপ ও সালাদেও সিউইড মেশানো হয়ে থাকে। আয়ারল্যান্ডের জনগণ বহু দশক ধরে সিউইডকে খাদ্য হিসেবে ব্যবহার করেছেন। 1800 সালের খাদ্য মহামারীর সময় আয়ারল্যান্ডের জনগণকে বাঁচিয়েছে এই সিউইড উদ্ভিদ। ইতিহাসে প্রমাণ মেলে যে রোমের জনগণ ক্ষত এবং অগ্নিদগ্ধ নিরাময় সিউইডকে ব্যবহার করেছেন। সিউইডের স্বাদটা কিন্তু অনেকেরই পছন্দ নাও হতে পারে, কারণ এটা অনেকটা মেচো স্বাদের। তবে ওরেগন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন উদ্ভাবিত সিউইডের কথা জানিয়েছেন, যা ভাজলে বেকনের মতো লাগবে। যারা মাংস খান না তাদের জন্য সুখবর এই যে প্রোটিন সমৃদ্ধ বিশেষত লাল বর্ণের সিউইডের প্রতি তারা অনুরক্ত হয়ে উঠতে পারেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলের গবেষকরা জানিয়েছেন যে সিউইড ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, কপার এবং আয়রনের মতো কতগুলো মিনারেল সমৃদ্ধ বিশেষ ধরনের খাদ্য। ব্রাউন বর্ণের সিউইড বিশেষত আয়োডিন সমৃদ্ধ, যা থাইরয়েড গ্ল্যান্ডকে সুস্থ রাখতে সহায়তা করে। ফাইবার সমৃদ্ধ সিউইড কোলেস্টেরল কমাতে এবং দেহের মেদ বৃদ্ধি সীমিত করতে সাহায্য করে। তবে এত সব গুণাগুণ সত্ত্বেও বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এর উপকারিতা নিয়ে অতিরঞ্জিত বলা হয়েছে। সমীক্ষকেরা জানিয়েছেন ভিটামিন ও মিনারেলের চাহিদা মেটাতে আপনাকে প্রচুর পরিমাণে সিউইড খেতে হবে। তারা জানান সিউইড ভিটামিন ও মিনারেলের একমাত্র উৎস হওয়া উচিত নয়। আরেকটা জিনিসের উপর সজাগ দৃষ্টি রাখতে হবে, আর তা হল সিউইড যে পানিতে জন্মায় সে পানিতে যা থাকে তাই তারা শুষে নেয়। সেক্ষেত্রে তারা যদি আর্সেনিক বা মার্কারি জাতীয় ভারী মেটাল শুষে নেয় তবে তা আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই পরামর্শ দেওয়া হচ্ছে যে বিশুদ্ধ জলেতে জন্মানো সিউইডকেই আহার হিসেবে বেছে নেয়াটা শ্রেয়।
এখন আবারও বিজ্ঞান, এবং এটি আজকের তৃতীয় বিজ্ঞান রিপোর্ট, এবং এটি আজকের শেষ বিজ্ঞান রিপোর্ট। জলজ বিজ্ঞানের পর এবার কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানের রিপোর্ট। রক্তচাপ পরীক্ষার জন্য ডাক্তারের কাছে যাওয়া যথেষ্ট সময় সাপেক্ষ হতে পারে এবং অনেক সময় এর জন্য মনের ওপর অনেক চাপও পড়ে থাকে। ক্যালিফোর্নিয়ায় আমেরিকান পুরুষদের অধিকাংশই নিয়মিত সেলুনে চুল কাটার সময় রক্তচাপ পরীক্ষা করিয়ে নেন। আজকের বিজ্ঞান পর্বে এ বিষয়ে ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা ফায়জা আলমাসির প্রতিবেদন থেকে আপনাদের পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত, সঙ্গে রয়েছেন সেলিম হোসেন।
লস অ্যাঞ্জেলেসের একটি সাম্প্রতিক গবেষণার পেছনে এরকম মনে করা হচ্ছে যে নিয়মিত ডাক্তারের কাছে রক্তচাপ পরীক্ষার জন্য না গিয়ে যদি চুল কাটার সময় সেলুনে গিয়ে এই পরীক্ষা করিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। এই গবেষণায় রত ফার্মাসিস্টরা 52টি চুল কাটার সেলুনের সমীক্ষা চালিয়েছেন। উদ্দেশ্য ছিল আফ্রিকান আমেরিকান পুরুষদের এই রক্তচাপ পরীক্ষা বিষয়ে অবহিত করা। আরও একটি কারণ হলো এই যে অন্যান্য জাতিগত গোষ্ঠীর তুলনায় উচ্চ রক্তচাপের উচ্চ হার রয়েছে এই আফ্রিকান আমেরিকান পুরুষদের মধ্যে। এই গবেষণায় অংশগ্রহণকারী 319 জন পুরুষদের মধ্যে মার্ক সিমস হলেন অন্যতম। তিনি নিয়মিত সেলুনে যান শুধু চুল কাটতে অথবা শেভ করতে নয়। অন্যান্য অনেক অংশগ্রহণকারীদের মতো তিনিও বলেন যে এই কার্যক্রমটি তাকে নিয়মিত ভিত্তিতে রক্তচাপ পরীক্ষা করার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন করে তুলেছে।
This program saved my life. This program motivated me to help myself out and to help others.
বলছিলেন এই কার্যক্রম আমার জীবনকে অনেক সুরক্ষিত করেছে। তিনি আরো বলেন এই কার্যক্রমটি আমাকে এবং আমাদের সম্প্রদায়ের অন্যান্যদের সাহায্য করতে অনুপ্রাণিত করেছে, কেননা আমাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কোনো ধারণাই নেই উচ্চ রক্তচাপের কারণে আমাদের নিয়মিতভাবে রক্তচাপ পরীক্ষা করানো দরকার।
উচ্চ রক্তচাপ বহু মানুষের স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। এমন অনেকেই জানেন না যে তারা উচ্চ রক্তচাপের সম্মুখীন অথবা উচ্চ রক্তচাপের শিকার। এ বিষয়ে একজন বারবার অথবা নাপিত এরিক মোহাম্মদ বলেন যে যেসব জায়গায় এই সব মানুষেরা নিয়মিত যাতায়াত করেন সেখানে যদি এই পরীক্ষার ব্যবস্থা থাকে তাহলে তারা কিন্তু এই পরীক্ষাগুলো করিয়ে তাদের শরীর সম্পর্কে অবহিত হতে পারেন। নতুন একটি সেলুনের মালিক এরিক মোহাম্মদ বলেন যে
I would strap the blood pressure cuff on them and give them their blood pressure reading.
তিনি বলেন রক্তচাপ পরীক্ষা করতে মাত্র 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। সুতরাং আমি আমার সমস্ত ক্লায়েন্টদেরকে চুল কাটার পর রক্তচাপ পরীক্ষা করি এবং তাদের ফলাফলের কথা জানিয়ে দেই।
তিনি আরো বলেন যে, আমি সবসময় বলেছি যে এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যদি একটা জীবনও বাঁচাতে পারি তাহলে সেটাই আমাদের বিরাট জয়। সিডার সেনাই মেডিকেল সেন্টারের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রোনাল্ড ভিক্টর বলেছেন যে, এই যে সেলুনে রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা, এটি কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অন এভারেজ দ্য মেন ইন আওয়ার স্টাডি get their hair cut every 2 weeks by the same barber and do so for over a decade. So I think I'm a pretty nice doctor and have pretty loyal patients.
এই গবেষণায় অংশগ্রহণকারী পুরুষেরা গত এক দশক ধরে গড়ে প্রতি 2 সপ্তাহ অন্তর নাপিতের কাছে চুল কাটাতে আসেন। তিনি আরো বলেন, আমি মনে করি যে আমি একজন যথেষ্ট ভালো ডাক্তার এবং অনেক বিশ্বস্ত রোগী নিয়মিতভাবে চিকিৎসার জন্য আমার কাছে আসে।
সুতরাং এটি প্রমাণ করছে যে একটি সেলুন আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য সামাজিক একটি যোগাযোগ স্থল হিসেবে গণ্য করা যেতে পারে এবং রক্তচাপ পরীক্ষা করানোর জন্য এটি একটি বেশ ভালো জায়গা। সময়ের সাথে সাথে এ ব্যাপারে আরও আমাদের নজর দিতে হবে। ডক্টর ভিক্টর আরও বলেন যে, কয়েক বছর আগে 17টি সেলুন নিয়ে যে সমীক্ষা করা হয়েছিল তাতে খুব সামান্যই উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। ডক্টর ভিক্টর আরও বলেন যে,
We're working 2 jobs to make ends meet, and it's not only difficult, but for a lot of the men, it'd just be.
গবেষণায় বেশিরভাগ পুরুষই একসঙ্গে 2টি কাজ করেন তাদের জীবিকা নির্বাহের জন্য।
তিনি বলেন যে, কিছু লোকের জন্য এটা যে শুধু কঠিন তাই নয়, এটি খুব অসম্ভবও বটে। কেননা তারা যখন বলেন যে আমি আগামী 3 সপ্তাহের মধ্যে বুধবারে 3টের সময় ডাক্তার দেখাতে আসব, তাদের পক্ষে এটা খুবই মুশকিলের ব্যাপার। কেননা এই সময় বেরিয়ে এসে ডাক্তার দেখানোর মতো সুবিধেই হয়তো তারা পাবেন না। এই গবেষণায় বিভিন্ন স্থানে গিয়ে ঔষধ নির্ধারণ করার জন্য ফার্মেসিস্টদের নিয়োগ করা হয়েছে এবং প্রায় 2/3 মানুষ যারা এই ডাক্তারদের থেকে চিকিৎসার সুযোগ পেয়েছেন তাদের রক্তচাপ অনেকটাই হ্রাস পেয়েছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর বিচার বিভাগের পুরস্কার কর্মসূচির অধীনে আইসিস জঙ্গি দলের নেতা আবু বাকর আল বাগদাদির অবস্থান, গ্রেফতার এবং বিচার সম্পর্কিত তথ্যের জন্য $2,50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। ইব্রাহিম আওয়াদ, ইব্রাহিম আলী আল বাদরি এবং আবু দোয়া নামেও পরিচিত আল বাগদাদি সন্ত্রাসী সংগঠন দি ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া বা দাঈশের ঊর্ধ্বতন একজন নেতা। স্বদেশ ভূমি এবং আমেরিকান জনগণকে রক্ষা করা যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ সন্ত্রাস বিরোধী অগ্রাধিকার বিষয়। আইসিসদের বিরুদ্ধে সামরিক তৎপরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র আইসিসদের নেতৃত্ব এবং তাদের বিচারের নিমিত্ত তথ্য সন্ধানের প্রয়াস বৃদ্ধি করেছে। 2014 সালের জুন মাসে আইসিস জঙ্গি দল সিরিয়া ও ইরাকের বড় একটা এলাকা দখল করে নেয় এবং অঞ্চলটিকে তথাকথিত ইসলামিক ক্যালিফেট বলে ঘোষণা করে এবং আল বাগদাদিকে খলিফা বলে ঘোষণা করা হয়। সাম্প্রতিক বছরগুলিতে আইসিস দলটি অন্যান্য জিহাদি গ্রুপ এবং বিশ্বজুড়ে বহু ধর্মান্ধ ব্যক্তিদের আনুগত্য লাভ করেছে। আল বাগদাদির অধীনে আইসিস জঙ্গি দলটি জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বহু অসামরিক জিম্মিদের নৃশংস হত্যাকাণ্ড সহ মধ্যপ্রাচ্যের হাজার হাজার সাধারণ নাগরিকদের হত্যার জন্য দায়ী। এই সন্ত্রাসী গ্রুপটি তাদের স্বঘোষিত ক্যালিফেটের সীমানার বাইরেও সন্ত্রাসী হামলা পরিচালনা এবং সংগঠিত করতে সমর্থ হয়েছে। 2011 সালের নির্বাহী আদেশ 13224 বলে আবু বাকর আল বাগদাদিকে বিশেষ বিশ্বজনীন সন্ত্রাসী বলে শনাক্ত করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও আইসিস বা দায়েশ এবং আল কায়দা স্যাংশনস কমিটিকে সন্ত্রাসী দল হিসেবে শনাক্ত করে। সে সময় আল বাগদাদি আল কায়দা ইন ইরাকের নেতা ছিল। চূড়ান্তভাবে যে দলটি আইসিসদের সঙ্গে সম্পৃক্ত হয়। এই ব্যক্তি সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য জানা থাকলে তার নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে জানাতে পারেন অথবা টিপলাইনে www.reversforjustice.net অথবা ইমেইলে info@reversforjustice.net ঠিকানায় তথ্যাদি জানানো যাবে। উত্তর আমেরিকায় 1-800-877-3927 নম্বরে ফোন করেও তথ্যাদি জানাতে পারেন। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মের নিশ্চয়তা দিচ্ছে যে সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং সকল তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যাদি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রমাণকারীদের অন্যত্র স্থানান্তরের প্রতিশ্রুতি দিচ্ছে। 1984 সালে রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম সূচিত হওয়ার পর থেকে এযাবৎ 90 জনের অধিককে $14,50,000 প্রদান করা হয়েছে, যাদের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিচার এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। টুইটার মারফত https://twitter.com/rewardsforjustice সাইটে রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
শুরু হচ্ছে আজকের ক্রীড়াঙ্গন সংবাদ। ক্রীড়াঙ্গন সংবাদ উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। আজকে খেলার খবরের শুরুতেই আছে ফুটবলের খবর। বাংলাদেশের মেয়েরা কিশোরীরা বাংলাদেশের জন্য একটি গৌরব বয়ে নিয়ে এসেছে, একটি সম্মান বয়ে নিয়ে এসেছে। অনূর্ধ্ব-15 মেয়েদের একটি টুর্নামেন্ট হয়েছিল হংকংয়ে এবং সেই টুর্নামেন্টে 4টি দলের মধ্যে বাংলাদেশ শিরোপা জিতেছে, তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-15 বছর বয়সীদের এই প্রতিযোগিতায় স্বাগতিক হংকংকে 6-0 ব্যবধানে হারিয়ে তারা শিরোপা জয় করল। মালয়েশিয়াকে তারা এর আগে 10-1 গোলে পরাজিত করেছে, ইরানকে 8-1 গোলে পরাজিত করেছে এবং 3 ম্যাচে 8 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তহুরা। ইরান এবং হংকংয়ের জালে তিনি হ্যাট্রিক করেন ব্যক্তিগত এবং দলীয় অর্জনে তিনি অত্যন্ত সন্তুষ্ট। তিনি বলেছেন যে তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মান পাবার কারণে এবং এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের খুশি শামসুন নাহার। অধিনায়ক মারিয়া মান্ডা সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। হংকংয়ের মাঠে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা এবং বাংলাদেশ দলের যিনি কোচ তিনি এই জয়কে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ করেছেন। এই বাংলাদেশের ফুটবল, মেয়েদের ফুটবল কিভাবে এগিয়ে যাচ্ছে, কতটা অন্তরায় তারা এই খেলার পথে তারা অনুভব করতেন, এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য কিছুক্ষণ পর আশা করছি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার সাথে যোগাযোগ করতে পারবো এবং তখন আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে, বাংলাদেশে মহিলা ফুটবল, মেয়েদের ফুটবল নিয়ে আমরা এখন কথা বলছি বাংলাদেশের অত্যন্ত পরিচিত ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের কাছে। দিলু খন্দকার, আপনি জানেন যে হংকংয়ে বাংলাদেশের মেয়েরা একটি অপরাজিত চ্যাম্পিয়ন হলো একটি টুর্নামেন্টে এবং সেখানে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা দুটো সম্মানই বাংলাদেশ পেয়েছে। তহুরা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং বাংলাদেশের আরেকজন খেলোয়াড় খুশি শামসুন নাহার, তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। এই যে বাংলাদেশে মেয়েদের ফুটবল এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা কি যথেষ্ট সহযোগিতা পাচ্ছে কর্তৃপক্ষের, দিলু খন্দকার?
সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ বাংলাদেশ হংকং এ যাদের বিরুদ্ধে খেলেছে তারা কিন্তু র্যাঙ্কিং এ সবাই বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ছিল, মালয়েশিয়া, ইরান এবং হংকং প্রতিটা দেশই কিন্তু অনেক ব্যবধানে গিয়েছিল র্যাঙ্কিং এ। কিন্তু বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের ছেলেরা তারা যে ফুটবলটা খেলেছে সেটা সবাইকে অবাক করে দিয়েছে, কারণ ঘরে এবং ঘরের বাইরে বাংলাদেশি মেয়েদের হাত ধরেই কিন্তু অনেকগুলো সাফল্য এলো এদেশের ফুটবলে। সত্যি কথা বলতে কি, এদেশের ফুটবলে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে একটা বড় টুর্নামেন্ট হয়, যেটা সাম্প্রতিক কালে ফাইনাল খেলাটা হলো 4-5 দিন আগে, এবং এত বেশি সংখ্যক স্কুলের ছেলে মেয়েরা অংশ নেয়, যেটাই হলো মূল বলা যায় যে ফুটবল গলার কারখানা হিসেবে পরিগণিত হচ্ছে, কারণ সেখান থেকেই মেয়ে ফুটবলাররা ছেলেরা উঠে আসছে এবং তাদেরকে প্র্যাকটিসে রেখে ফুটবল ফেডারেশন যে নিরবিচ্ছিন্ন প্র্যাকটিস করছে লং টার্মে, তারই ফল কিন্তু এই টুর্নামেন্ট। শুধু এখানেই বললে শেষ হবে না, কারণ বাংলাদেশের দুটো মেয়ে কিন্তু ভারতের ফ্রাঞ্চাইজি ফুটবলে খেলতে গিয়েছেন এবং বাংলাদেশের মেয়ে সাবিনা মালদ্বীপের টুর্নামেন্টে খেলে আসে, মালদ্বীপের লিগে খেলে আসছে। তো বাংলাদেশের মেয়েরা যে এগিয়ে যাচ্ছে ফুটবলে সেটা বোধ করি বারে বারে তারা প্রমাণ করছেন, কারণ তহুরা এই টুর্নামেন্টে একাধিক হ্যাট্রিক করেছেন, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, খুশি বেস্ট প্লেয়ার হয়েছেন। তারা কিন্তু ঢাকায় যে ফুটবল খেলেন সেটি কিন্তু সেখানে খেলেছেন এবং তাদের খেলা দেখে কিন্তু মুগ্ধ হয়ে থাকার মতো। আর সব থেকে বড় কথা, এই প্লেয়ারগুলি কিন্তু তারা যে আসছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন, যেখানে হয়তো তাদের খাবারের জন্য বাবা মায়ের সাথে কাজ করতে হয়, দৈনন্দিন জীবনের কঠিন সংগ্রাম করতে হয়, সেখান থেকেই কিন্তু উঠে আসা। কারণ ফুটবল খেলে তারা তাদের পরিবার যে স্বচ্ছলতা আসছে সেটার জন্য তারা বেশি আগ্রহী হয়ে উঠছেন এবং সেটাই কিন্তু এই সাফল্যের মূলে বলে অনেকেই মনে করছেন।
কি প্রক্রিয়ার ভেতর দিয়ে এই খেলোয়াড়রা আসছেন, তাদেরকে নির্বাচন করা হচ্ছে কি প্রক্রিয়ার ভেতর দিয়ে, জাতীয় পর্যায় থেকে বা আঞ্চলিক পর্যায় থেকে?
ওই বঙ্গমাতা যে ফুটবল টুর্নামেন্টটা হয় সেটা প্রত্যন্ত উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, তারপরে জাতীয় পর্যায়ে, যেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয় ফাইনালটা, সেটা সারা দেশের হাজার হাজারেরও বেশি স্কুল অংশ নেয় এবং সেখানে কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মেয়েরা, গ্রামের স্কুলগুলো এবারও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার বাইরের একটি স্কুল। এবং এটি কিন্তু প্রতি বছরই হচ্ছে, যেমন ময়মনসিং এর মেয়েরা কিছুদিন বাংলাদেশ দাপি বেরিয়েছে, এখন কিন্তু সেখান থেকে উঠে এসেছে লালমনিরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং বাইরের ডিস্ট্রিক্টের মেয়েরা খেলছে। সব থেকে বড় কথা যে এমন কিছু মেয়ে খেলছে যাদের হয়তো পারিবারিক স্বচ্ছলতা বলতে কোনো কিছু নেই, তাদের মা তাদের বাবা খেতে কৃষিকাজ করেন, মা কোনো রকম কাজ করে তাদের দিন সংসার চলে, সেই মেয়েগুলি যখন ফুটবল খেলছেন তার কিছু টাকা পাচ্ছেন, সেই টাকা দিয়ে তাদের সংসারের অভাব অনটনটা দূর হচ্ছে। বলা যায় যে একটা একটা চাহিদা থেকে তাদের এই ফুটবল খেলাটা। আর
ধন্যবাদ, ধন্যবাদ দিলু খন্দকারা। আমরা অবাক হয়ে শুনছি যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে কিভাবে মেয়েরা ফুটবলে আসছে এবং বাংলাদেশের আনাচে কানাচে যে কি পরিমাণ প্রতিভা ছড়িয়ে আছে, লুকিয়ে আছে, সেটা সত্যি ভাবার বিষয়। এবং এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত একটি অনুষ্ঠান করার আশা রাখছি আগামীকাল বাংলাদেশ সময় রাত 10:10 দিকে। আলাপন অনুষ্ঠানে আমরা আশা করছি যে বাংলাদেশের মেয়েদের ফুটবল এবং ক্রিকেট নিয়ে আমরা একটা আলাদা অনুষ্ঠান করতে যাচ্ছি এবং সেখানে আমরা বিস্তারিত শুনতে চাই যে কিভাবে এইসব মেয়েদেরকে আরো উঠিয়ে আনা যায়। আমরা আরেকটা খেলার ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে লা লিগাতে আমরা দেখলাম যে সেভিয়ার মাঠে সেভিয়ার বিরুদ্ধে বার্সেলোনা প্রায় হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করলো এবং সেই খেলায় শেষ দিকে মেসি, লিওনেল মেসি নামবেন, তিনি খেলার প্রথম অংশে ছিলেন না এবং পরে সুয়ারেজ এবং মেসি দুজনেই গোল করলেন এবং খেলার একদম শেষ দিকে, আমার মনে হয় শেষ 5 মিনিটে দুটো গোল করে তারা খেলা ড্র করলো। তো এই মেসি বিহীন বার্সেলোনা তারা এরকম একটি পরাজয় এড়াতে পারাতে লা লিগাতে তাদের অবস্থান কি আরো কি জোরদার হলো?
হ্যাঁ, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ লা লিগাটা প্রায় অনেকটা বলা চলে যদি কোন ধরনের বড় ধরনের আপসেট না হয় সেক্ষেত্রে বার্সেলোনার শিরোপা জয়টা প্রায় সময়ের ব্যাপার, কারণ তারা রিয়েল মাদ্রিদ, ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়েল মাদ্রিদ থেকে 15 পয়েন্ট এগিয়ে থেকেই মাঠে নেমেছিলেন। একই দিনে রিয়েল মাদ্রিদ পালমাসকে হারিয়েছে 3-0 গোলে, কিন্তু মেসিবিহীন বার্সেলোনা যখন প্রায় 2-0 গোলে হেরেই যাচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু 78 মিনিটে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি, খুদে জাদুকর যাকে বলা হয়, ছোট মারাদোনা যাকে বলা হয়, সেই মেসির কাঁধে ভর করেই কিন্তু সুয়ারেজ যখন দু এক গোলের ব্যবধানটা ছোট করে দিলেন, আর ঠিক লিওনেল মেসি খুদে জাদুকর শেষ মুহূর্তের গোলটায় বার্সেলোনার শুধু পয়েন্ট এনে দেয়নি, পরাজয়টা এড়িয়েছে। একমাত্র দল লা লিগায় এবারে লিওনেল মেসির বার্সেলোনা, যারা এখনো কোনো ম্যাচ হারেনি, দুর্দান্ত গতিতে খেলছেন এবং তারা রিয়াল মাদ্রিদের থেকে এখনো কিন্তু 13 পয়েন্টের দূরত্বে রয়েছেন, সেটা বোধ করি এবারে লিগে আর কোনোভাবেই সম্ভব হবে না যে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ মেসির বার্সেলোনাকে টপকে যাবে। বলা যায় যে লিগ শিরোপাটা প্রায় হাতের মুঠোয়, লিওনেল মেসির জন্য আরেকটি বড় সাফল্য অপেক্ষা করছে। যদি এটা নিয়ে মেসিকে একটু সমালোচনার মুখে পড়তে হয়েছে, কারণ তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেননি কিন্তু ক্লাব দলের হয়ে খেলছেন, এটা নিয়েও কিন্তু সমালোচনা কম হচ্ছে না। যদিও মেসি বলেছেন যে রাশিয়া বিশ্বকাপটাই তার জন্য শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের, এবং দেশের হয়ে তিনি শেষবারের মতো খেলতে চান, বিশ্বকাপ জয়ের জন্য খেলতে চান। যদিও তার দৃষ্টিতে আর্জেন্টিনা এতটা ফেভারিট নয়, কিন্তু বার্সেলোনাতে মেসি যে ফুটবলটা খেলে সেটা কিন্তু জাতীয় দলের হয়ে তেমন একটা খেলতে দেখা যায় এমন কথা কিন্তু মেসি ভক্তরাও বলতে পারবেন না। তারপরে যাই হোক, লা লিগায় কিন্তু দুরন্ত গতিতে ছুটে চলছে বার্সেলোনা এবং লিওনেল মেসি।
ধন্যবাদ দিলু খন্দকার। আমাদের সময় খুব বেশি হাতে নেই, আমরা এবারে ক্রিকেটের দিকে নজর দিতে চাই। সাম্প্রতিক কালে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ায় বল ট্যাম্পারিং এর কারণে একটা প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়া দল। সেই অস্ট্রেলিয়া দল এখনো অস্ট্রেলিয়া সফর করছে দক্ষিণ আফ্রিকা এবং চতুর্থ টেস্ট ম্যাচ চলছে। চতুর্থ টেস্ট ম্যাচে শ্রোতাদের একটু মনে করিয়ে দিতে চাই যে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করেছিল এবং মার্করাম তিনি 152 রান করেছিলেন প্রথম ইনিংসে। এছাড়াও বাভুমা তিনি 95 রানে অপরাজিত ছিলেন, 69 রান করেছিলেন ডিভিলিয়ার্স এবং 488 রান করেছিল সেই প্রথম ইনিংসে। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেছিল, অস্ট্রেলিয়া ইতোমধ্যেই এই বল ট্যাম্পারিং এর কারণে তাদের উপর একটা চাপ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র 221 রানে অল আউট হয়ে গিয়েছিল, সেখানে খাওয়াজা তিনি 53 রান করেছিলেন আর পেইন 62 রান করেছিলেন, কামিন্স করেছিলেন 50 রান। এখানে উল্লেখ করা প্রয়োজন যে কামিন্স যিনি 50 রান করেছেন তিনি কিন্তু বোলিং এ 5টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে। এবং এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেছে, দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত 134 করেছে 3 উইকেটের বিনিময়ে, এবং তার ভেতরে উদ্বোধনী ব্যাটসম্যান মার্করাম তিনি 37 রান করেছেন, আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত আছেন এলগার, তিনি 39 রান করেছেন, 34 রানে অপরাজিত রয়েছেন ডুপ্লেসিস। এই যে টেস্ট ম্যাচ চলছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে, সংক্ষেপে 488 এবং 134 দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া 221, তো এই অবস্থায় কি মনে হচ্ছে এই টেস্ট ম্যাচে কি অস্ট্রেলিয়ার জেতার আর কোনো সম্ভাবনা তো আছে বলে মনে হচ্ছে না সংক্ষেপে?
যদিও অনিশ্চয়তার খেলা ক্রিকেট, তারপরেও বলা যায় বল টেম্পারিং নিয়ে যে অস্ট্রেলিয়া দলের ভিতরে যে একটা ভাঙা গড়ার খেলা চলছে সেখান থেকে বের হয়ে আসা কঠিন, কারণ স্টিভেন স্মিথ দুনিয়ার সেরা ক্রিকেটার, তিনি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিলেন, তিনি যখন নেই ব্যাটিংটা হুড়মুড় করে ভেঙে পড়েছে, এবং ওয়ার্নার, ডেভিড ওয়ার্নার মারমুখী ব্যাটসম্যান যখন যেদিন খেলেন সেদিন কিন্তু কোনো বোলারকেই আমল দেন না, সবতেই স্মিথ আর ওয়ার্নারের অনুপস্থিতিটা এতটাই চাপে পড়েছে অস্ট্রেলিয়া যে তারা কিন্তু মোটেই সুবিধা করতে পারছেন না। যদিও প্রথম টেস্টটা জিতে অস্ট্রেলিয়া এগিয়ে গিয়েছিল কিন্তু পরের দুটো সেটা কিন্তু পুরোপুরি ব্যাক ফুটে, এই ক্রিকেটের টেম্পারিং লজ্জা তাদেরকে এতটাই নিচু করে দিয়েছে যে সবাই যদিও তাদের ভুল স্বীকার করছেন, ক্ষমা চাচ্ছেন, কিন্তু ক্রিকেট মাঠে যে পারফরমেন্স সেটা কিন্তু এতটাই ডেটোরেট করেছে যে সেই চাপটা সামাল দিয়ে দলটাকে টেনে তোলার মতো কিন্তু কোনো ক্রিকেটার আপাতত এই ট্যুরে অন্তত নেই, এটা জোর দিয়েই বলা যায়।
ধন্যবাদ দিলু খন্দকার, আমাদের সময় প্রায় শেষ। এখানে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি যে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট ম্যাচ চলছে তাতে ইংল্যান্ড প্রথম ইনিংসে 307, নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 278 রান করে অল আউট হয়ে গেছে, এবং এরপর ইংল্যান্ডে 202 রান 3 উইকেটের বিনিময়ে। এই ছিল খেলার খবর।
এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন সংবাদ আহসানুল হকের উপস্থাপনায়। আহসানুল হকের সঙ্গে ছিলেন দিলু খন্দকার। এই পর্যায়ে সংক্ষিপ্ত সংবাদে যাবার আগে শ্রোতাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আগামীকাল আমাদের টক শো আলাপনে শুনবেন বাংলাদেশে মেয়েদের ফুটবল এবং ক্রিকেট খেলা, এ নিয়ে আলোচনা থাকবে আহসানুল হকের উপস্থাপনায়, শুনতে ভুলবেন না। আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক কূটনীতিবিদ ফরাসি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকায় এক জরুরি বৈঠকে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের গণ প্রতিবাদ বিক্ষোভে ইসরায়েলের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অন্তত 15 জনকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরও 750 মানুষ। শনিবার শোকার্তরা নিহত ফিলিস্তিনিদের সমাহিত করার সময় প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি ফিলিস্তিনিদের লক্ষ্য করে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে তাকে স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের সেনারা উত্তম কাজ করেছে। এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, ইসরায়েল তাদের ভূখণ্ড রক্ষায় এবং তাদের জনগণের নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ। আল শাবাব লড়াকু সোমালিয়া নিম্নাঞ্চল সাহপেলে এলাকার 5টি সামরিক শিবিরে সুসংবদ্ধভাবে আক্রমণ চালিয়েছে। সোমালি কর্তৃপক্ষ জানিয়েছে 2 আত্মঘাতী বোমারু রবিবার বুলামারে অবস্থিত এমসোমে সামরিক শিবিরে বিস্ফোরণ ঘটায়। বুলামার শহরটি রাজধানী মোগাদেশুর 110 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং ওই এলাকার প্রধান একটি শহর। আল শাবাবের পদাতিক বাহিনী এমসোমে আক্রমণ চালানোর পর তারা আত্মঘাতী বোমা আক্রমণ চালায় এবং পরপর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী 2 দিনের রাশিয়ার সফরের লক্ষ্যে রবিবার মস্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রাশিয়ার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সফর করছেন। অস্ট্রেলিয়ায় এক সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত এবং অপর 4 বাংলাদেশি আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় কাকাডু ন্যাশনাল পার্কে ওই দুর্ঘটনা ঘটে। শনিবারে ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যাক্রামেন্টোর কেন্দ্রস্থলে একটি পার্কে সাবেক বাস্কেটবল তারকা ম্যাট বার্নিজের নেতৃত্বে 18 মার্চ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ আমেরিকান স্টেফেন ক্লার্কের মৃত্যুর দায় পুলিশকে নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। স্বতন্ত্র একটি ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে ক্লার্ককে পেছন থেকে 8 গুলি করা হয়েছে, যার 6টি তার মাথায় আঘাত করে, যা পুলিশের ময়নাতদন্তের রিপোর্টের পরস্পর বিরোধী। ওই ঘটনা প্রকাশের পর শনিবারের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। আজ রবিবার খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষ উদযাপন করছেন পবিত্র ইস্টার। তারা বিশ্বাস করেন এই দিনটিতে যীশু খ্রিস্টের পুনরুত্থান ঘটেছিল। খ্রিস্টান দিনপঞ্জিতে এটি একটি পবিত্রতম দিবস। বিশ্বব্যাপী ধর্মপ্রাণ খ্রিস্টানরা উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষ পোপ ফ্রান্সিসের ইস্টার বার্তা শোনার জন্য সমবেত হন। পোপ ফ্রান্সিস তার বার্তায় সিরিয়ায় হত্যাকাণ্ড বন্ধ করে মধ্যপ্রাচ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি আরও বলেন, তিনি আশা করেন কোরীয় উপদ্বীপে দীর্ঘকাল ধরে যে উত্তেজনা চলছে তা অবসান ঘটবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন শাহাদাত হুসেন সবুজ, সঙ্গে ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন থোয়াইটস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.